الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله যে যেখান থেকে আজকের অনুষ্ঠান জীবনের মূল লক্ষ্য দেখছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। নবিয়ে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি নিফাক ও জাহান্নামের আগুন থেকে মুক্ত এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান জীবনের মূল লক্ষ্য। এই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের জীবনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, আমাদের সফলতার মাধ্যম কী সে সম্পর্কে শুনে থাকি। আমরা সকলেই জানি পূর্বের অনুষ্ঠানে আমরা পূর্বের পর্বগুলোতে আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে কারিমার উপর আমলের জন্য দুনিয়াতে পায়। আল্লাহ পাকের ইবাদত ব্যতীত এই জীবন কোনো দাম নেই। আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শান্তি, আল্লাহ পাকের ইবাদতের মধ্যেই মুক্তির মাধ্যম, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আখিরাতের সফলতা অর্জিত হয়, আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে শান্তি অর্জিত হয়, আর আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে কবর হাশর মিজান পুলসিরাতে পার হওয়ার মাধ্যম, আল্লাহ পাকের ইবাদত করার মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। কিন্তু যারা আল্লাহ পাকের ইবাদত করে না, অর্থাৎ আল্লাহ পাকের আদেশকৃত কাজ করে না এবং আল্লাহ পাকের নিষেধকৃত কাজ করে, আল্লাহ পাকের অবাধ্যতা করে, আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করে, তাদের অবস্থা কেমন হবে এটাও জানা প্রয়োজন। জি হ্যাঁ, আজকে আমরা অনুষ্ঠানে বিষয় নিয়েছি অবাধ্যতার পরিণতি। অবাধ্যতা হচ্ছে আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করা, অবাধ্যতা মানে হচ্ছে গুনাহের কাজ করা, অবাধ্যতা মানে হচ্ছে আল্লাহ পাকের নিষেধকৃত কাজগুলোকে বারবার করা, আর এগুলো করার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে বান্দা অবাধ্য হয়ে যায়, যার কারণে তার দুনিয়া এবং আখেরাতের প্রত্যেকটি জায়গায় সে লাঞ্ছনা হবে। দুনিয়া তো লাঞ্ছনা হয়, আখেরাতও হতে হবে। জি হ্যাঁ, এমন একটি ঘটনা বর্ণিত রয়েছে, বনী ইসরাঈলের কতিপয় লোক সমুদ্রের কিনারায় আয়লা নামক স্থানে থাকত। এরা সকলে খুব অভিজ্ঞ ছিল, সমুদ্র থেকে মাছ ধরত, তা বিক্রি করে নিজেদের জীবিকা নির্বাহ করত, খুবই স্বাচ্ছন্দ্যের জীবন অতিবাহিত করত। অতপর প্রকৃতি তাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করেন, সুতরাং তাদের জন্য শনিবার মাছ ধরা হারাম করা হলো। আল্লাহ পাক মালিক, তিনি তার বান্দাদের যেমনটি চান নির্দেশ দিতে পারেন। কোরআনে মাজিদে রয়েছে আল্লাহ পাক ইরশাদ করেন 27 পারা সুরা আম্বিয়া এর 23 আয়াত কানজুল ইমান থেকে অনুবাদ, তাকে প্রশ্ন করা যায় না, তিনি করেন এবং তাদের সবাইকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক বনি ইসরায়েলের উপর শনিবার মাছ শিকার করা কেন হারাম করেছেন, এটা আল্লাহ পাকের হিকমত। তিনি যেটা চান করেন, আমরা তো বান্দা, আমাদের চোখ আল্লাহ পাকের কাছে বন্ধ, আল্লাহ পাক যেটা করেছেন সেটাকে চোখ বন্ধ করে মেনে নেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। অবশ্য আল্লাহ পাক বনি ইসরায়েলের জন্য শনিবার মাছ শিকার হারাম করে দিয়েছেন। এখন তাদের এই পরীক্ষা হলো যে শনিবার সমুদ্রে অনেক বেশি মাছ আসতো, যে শনিবার মাছ শিকার করা হারাম ছিল আর শনিবারের সমুদ্রে অনেক বেশি মাছ আসতো, এতগুলো মাছ দেখে তাদের হৃদয় বেকুল হয়ে যেত, মন চাইতো মাছ ধরে বিক্রি করে অনেক টাকা আয় করতে, কিন্তু শনিবার যেহেতু মাছ শিকার করা হারাম ছিল সুতরাং মনের আশা মনেই থেকে যেত। কিছুদিন তারা ধৈর্য ধারণ করলো আর নিজেদের ঘরের কাছে বড় বড় করে হাউজ খনন করলো আর সমুদ্রের সাথে নালা তৈরি করে হাউজের সাথে মিলিয়ে দিল। শনিবার যখন মাছ বেশি হতো তখন নালার মুখ খুলে দিত, যাতে করে সমুদ্রের মাছ সব নালায় চলে আসতো আর তারা ওই দিন শনিবার মাছ শিকার করতো না, রবিবার গিয়ে মাছ শিকার করত। এটা আল্লাহ পাকের একটা অবাধ্যতা ছিল, কিন্তু তারা ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ করছে, তারা শুধুমাত্র নিজেদের মনের সান্ত্বনার জন্য এরকম করেছে। আর না হয় স্পষ্ট যে মাছ ধরা নিষেধ ছিল, হোক জাল দিয়ে বা হাউজের মাধ্যমে বন্দি করে, উভয় পদ্ধতিতে তারা মাছই ধরেছিল। সুতরাং তাদেরকে বোঝানো হলো, দিনের প্রতি ভালোবাসা পোষণকারীগণ তাদেরকে নেকির দাওয়াত দিল। তারা বলল, তোমরা যা করছো এটা শরীর পরিপন্থী, এটি শুধুমাত্র একটি কৌশল, তোমরা আল্লাহ পাকের অবাধ্যতা করছো। কিন্তু তারা মানলো না, আল্লাহ পাকের অবাধ্যতা করতেই থাকলো, গুনাহ ছাড়তে ও তওবা করতে তারা রাজি হলো না। অবশেষে তাদের নিয়মিত অবাধ্যতার কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি এদের উপর আরোপিত হলো একটি সকালে দেখা গেল অবাধ্যদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে আর এ সকল অবাধ্যরা বানর হয়ে গিয়েছে। জি হ্যাঁ, এই ঘটনা স্বয়ং কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরা বাকারার 65 নং আয়াতে। আল্লাহ পাক ইরশাদ করেন, আর নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জানা আছে তোমাদের মধ্যকার তারাই যারা শনিবার সীমা লঙ্ঘন করেছে, অতঃপর আমি তাদের উদ্দেশ্যে বললাম তোমরা বিকৃত বানর হয়ে যাও। আল্লাহ পাক এটা কোরআনে পাকই ইরশাদ করেছেন যে অবাধ্য যারা ছিল তাদের পরিণতি কী হয়েছে, দুনিয়ায় থাকা অবস্থায় তারা বানর হয়ে গিয়েছে। জি হ্যাঁ, এই কোরআনে পাকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, যেমন তারা অবাধ্যতা করেছে কিন্তু ডাইরেক্ট করে নাই, ঘুরিয়ে ফিরিয়ে করেছে, শনিবার মাছ শিকার করে নাই, এটাকে আবদ্ধ করছে, এটাকে রবিবার গিয়ে করছে। কিন্তু মনে রাখতে হবে উভয় অবস্থা সে তারা মাছের শিকার করছে, হোক সেটা জাল দিয়ে, হোক সেটা কোনো কিছু দিয়ে বা হাউজের মধ্যে বন্দি রেখে। তো আমাদের সমাজে বর্তমানে এই বিষয়গুলো রয়েছে, মানুষ অবাধ্যতা গুনায়ের যে খারাপ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে অনেকে ডাইরেক্ট করে, অনেকে ডাইরেক্ট করে না, মানে ঘুরিয়ে ফিরে সে হারাম কাজটা করে। মনে রাখতে হবে ঘুরিয়ে করি বা কোনো দিক দিয়ে করি, কোনো মাধ্যমে করি, যেটা হারাম সেটা হারামই থাকবে, সেটা কখনো জায়েজ হবে না। আমি যদি একটু মনে করি ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে করলে সেটা জায়েজ হয়ে যাবে, এই আজকে না করে কালকে করলে সেটা ভালো হয়ে যাবে, না, এটা ভুল ধারণা, আর এটা করা অবাধ্যতা। আল্লাহ পাক আমাদেরকে এমন অবাধ্য থেকে হেফাজত দান করুক। হযরত ওয়াহাব রাহমাতুল্লাহ আলাই হতে বর্ণিত, আল্লাহ পাক বনি ইসরায়েলের আম্বিয়াগণের মধ্য হতে কোনো নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট ওহি প্রেরণ করলেন, বান্দা যখন আমার আনুগত্য করে তখন আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাই, আর যখন আমি তার উপর সন্তুষ্ট হয়ে যাই তখন তাকে বরকত দান করি, যখন বান্দা আমার অবাধ্য হয় তখন আমি তার উপর অসন্তুষ্ট হয়ে যাই, আর যখন আমি তার উপর অসন্তুষ্ট হয়ে যাই তখন তার উপর অভিশাপ বর্ষণ করি, আর আমার অভিশাপ তার 7 প্রজন্ম পর্যন্ত পৌঁছে থাকে। জি হ্যাঁ, আল্লাহ পাক যখন রাজি হয়ে যায় ওটাতে যে শান্তি, ওটাতে যে বরকত, সেটা অন্য কাজে পাওয়া যায় না। আজকে দেখবেন দুনিয়াতে যারা নেককার রয়েছে, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভলি, যারা নেকির কাজ করে, নেকির দাওয়াত দেয়, ওনাদের জীবন দেখেন। আমার শেখের তরিকাত আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ, ওনার জীবনই দেখেন, ওনার জীবনটা কতই না সুখের, যদি দেখি আমরা কতই আরামায়েশের জীবন, না সুখের জিন্দেগি, আল্লাহ পাক তাকে কত সুখ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আমির আহলে সুন্নাত খুব কষ্ট করেছেন দিনের কাজের জন্য, দিনের কাজ করতে গিয়ে, আজকে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত সফল হয়েছেন, কারণ তিনি আল্লাহ পাকের রিজামন্দিওয়ালা কাজ, আল্লাহ পাকের রাজির যে কাজে আল্লাহ পাক রাজি হবে সেই কাজ করেছে। তেমন বরকতও পেয়েছে আজকে দাওয়াত ইসলামী দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে গিয়েছে। দাওয়াত ইসলামীর হাজারেরও বেশি মাদ্রাসা, 80টার অধিক বিভাগ, এত হাজারো ইসলামী ভাই কীভাবে হয়েছে, আমির আহলে সুন্নাতের প্রচেষ্টার কারণে। তিনি ভালো কাজের জন্য প্রচেষ্টা করেছেন, আল্লাহ পাক বরকত দান করেছেন। আর যারা দেখেন দুনিয়াতে যারা গুণাগার রয়েছে, যারা সিনেমা দেখতে অভ্যস্ত, খারাপ কাজে অভ্যস্ত, তাদের জীবনটাই একটা মানে টেনশন, পেরেশানি, মুশকিলাত, সমস্যায় জর্জরিত। তাই আমাদেরকে সদাসর্বদা আল্লাহ পাকের রিজামন্দিওয়ালা কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। যারা আল্লাহ পাকের নাফরমানি করে গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে আর নিজেদের গুণাসমূহকে ভালো দেখানোর জন্য বিভিন্ন ধরনের বাহানা বানিয়ে নেয়, আজকে আমাদের সমাজও রয়েছে বিভিন্ন ধরনের গুণাকে আধুনিকতার নাম দিয়ে ফেলছে, বেপদাকে ফ্যাশনের নাম দেওয়া হয়েছে, অবাধ মেলামেশাকে এটাকে মানে ভাই বোনের সম্পর্ক বলা হয়েছে, অনেকে মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ মানে নতুন নতুন নাম দিয়ে খারাপ খারাপ সম্পর্ক করে, ছেলে মেয়ে বিয়ের পূর্বে যে সম্পর্ক সেটা হারাম, যেগুলো রয়েছে একজন বেপদ্দা নারীর সাথে মেলামেশা করে হারাম, তাকে তো দেখায় শরীয়ত নিষেধ করে দিছে। এখন আমাদের সমাজে কি বলে, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার বোন, ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে আমাকে ভাই ডেকেছে। আরে ভাই বোনের সম্পর্ক তো সেটা পবিত্র সম্পর্ক, আমার ঘরে তো বোন রয়েছে, চিন্তা করতে হবে এই যে ভাই বোনের সম্পর্কের নাম দিয়ে যে আমি খারাপ কাজ করতেছি। ভাই বোন কি কখনো পার্কে যায়, ভাই বোন কি কখনো সিনেমা হলের মধ্যে সিনেমা দেখে, ভাই বোন কি কখনো পর্যটক এরিয়ার মধ্যে গিয়ে খারাপ কাজ করে, আরে ভাই বোনের সম্পর্কের মধ্যে কি রাতে 12টা, 1টা, 2টা, 3টায় মেসেজ হয়, কখনোই হয় না। তাহলে আমরা আজকে আধুনিকতার নাম দিয়ে ফেলছি, ফ্যাশনের নাম দিয়ে আজকে বেপদ্দা মহিলারা চলতেছে, ফ্যাশনের নাম দিয়ে যুবকরা আজকে ছিঁড়া প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায়, লজ্জা এমন কমে গেছে। তো অবাধ্য চিন্তা করতে হবে, কার অবাধ্য হচ্ছে, আল্লাহ পাকের অবাধ্য হচ্ছে আমি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, রিজিক দিচ্ছে, আমাকে রিজিক খাচ্ছি আমি আল্লাহ পাকের, দানা দানা আল্লাহ পাকের, শ্বাস যে নিচ্ছে এটা আল্লাহ পাকের, ফেলতে সেটা আল্লাহ পাকের দেওয়া, এটা যদি বন্ধ হয়ে যায় কী হবে। তো চিন্তা করতে হবে আল্লাহ পাকের অবাধ্যতা হচ্ছে, আমরা আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ করতেছি, সেটাকে আমরা নতুন নতুন নাম দিচ্ছি, এ আমার ভাই বোন, এটা ফ্যাশন, বর্তমান জমানা এমন না হলে চলা যায় না, এখন ডিজিটাল যুগ, এখন ফ্যাশনেবল যুগ, এখন স্মার্ট হতে হয়। আরে স্মার্ট কোনটাকে বলে, সুন্নতের মধ্যে স্মার্ট, বেপদ্দার মধ্যে, বেহায়াপনার মধ্যে কখনো ফ্যাশন আসতে পারে না। ফ্যাশন যদি করতে হয় সুন্নতের মধ্যে আমরা করি। স্মার্ট যদি হতে হয় সুন্নতের মধ্যে করা যায়, হ্যাঁ করা যায়। সম্পর্ক করতে হলে নিজের মায়ের সাথে, বোনের সাথে, ভাই বোন রয়েছে আমার, মায়ের ঘরে তো বোন রয়েছে, আমার তো ভাই রয়েছে, তাদের সাথে কি ভালোবাসার সম্পর্ক হয় না? হয়তো, কিন্তু আজকে আমরা বন্ধু বান্ধবের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করে নেই, আর সেটাকে আধুনিকতার নাম দেওয়া হয় ভাই বোনের সম্পর্ক। আজকে অবাধ মেলামেশা, বিভিন্ন ধরনের খারাপ কাজ করা, সেটাকে নাম দিছে ফ্যাশন, এটাকে বলা হয় ঘোরাফেরা, এটাকে বলা হয় ফ্রেন্ড সার্কেল। না প্রিস্তান ভাইরা, জি মাদানি চাই দর্শকবৃন্দ, এগুলো আল্লাহ পাকের অবাধ্যমূলক কাজ, এগুলো হারাম কাজ, এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন তো সোশ্যাল মিডিয়ার জমানা চলে এসেছে, এখন সোশ্যাল মিডিয়া অনেকটা মানে আপডেট হয়ে গেছে, যার কারণে আজকে হাতে হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যার কারণে তো এখন যুবক যুবতীরা একদম নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, মন মানসিকতা এতটাই খারাপ হয়ে গিয়েছে যেটা বলার মতো না। আমাদের সন্তানদেরকেও বাঁচাতে হবে, আমরা নিজেরাও বাঁচতে হবে, আমাদের বন্ধুবান্ধবকে বাঁচাতে হবে, সবার অন্তর এটা গেঁথে নিতে হবে। প্রথমে আমি নিজে গাঁথতে হবে যে যেই কাজটা আমি করছি বেপদ্দা বেহায়াপনার নামে, অর্থাৎ ডিজিটাল নাম দিয়ে আমি, সেটা আল্লাহ পাকের অবাধ্যতা, এটা করা কখনো উচিত না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। ইসলাম ভাইরা মনে রাখবেন, আমাদের পূর্বেও বনি ইসরায়েলের অনেক বড় বড় গোত্র ছিল, আদ ছিল, সামুদ গোত্র ছিল, লুত সম্প্রদায় ছিল, এমনই অনেক বড় বড় গোত্র ছিল, ফিরাউন ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, এরকম অনেক বড় বড় ব্যক্তি ছিল, অনেক বড় বড় ব্যক্তি ছিল দুনিয়াতে যারা আল্লাহ পাকের নাফরমানি করেছে, আর তাদের অবস্থা কতটা ভয়ানক হয়েছে যেটা কোরআনে পাকে হাদিস মুবারাকায় পাওয়া যায়। যেমন আদ গোত্র, এটা একটি গোত্র ছিল, শক্তিশালী গোত্র ছিল, তাদের লম্বা দৈর্ঘ্য ছিল, বড় দেহ ছিল, এরা পাহাড় কেটে নিজেদের মহল্লা বানাতো। আল্লাহ পাক এদের ধন সম্পদ দ্বারা ধন্য করেছেন, অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু তারা নাফরমানি করলো। আল্লাহ পাকের নবী হযরত হুদ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো, কুফরের উপর অটল রইল, গুনাহে নিমজ্জিত রইল, জেদি হয়ে গেল, শেষ পর্যন্ত সর্বশক্তিমান প্রতিপালকের আজাব বর্ষণ শুরু হলো। আল্লাহ পাক তাদের উপর অন্ধকারের আজাব প্রেরণ করলেন, এটি অত্যন্ত ঠান্ডা, শুকনো, কল্যাণ ও বরকত শূন্য এবং খুবই কঠিন প্রবল বাতাস সম্পূর্ণ অন্ধকার ছিল। এটার তীব্রতার অবস্থা এমন ছিল যে মানুষকে জমিন থেকে এমনভাবে নিক্ষেপ করত যেভাবে খেজুর গাছের শুকনো ডালকে নিক্ষেপ করে, অথবা তাদেরকে অদ্যমুখে জমিনে এমনভাবে নিক্ষেপ করা হতো যে তারা টুকরো টুকরো হয়ে যেত। আট দিন পর্যন্ত এই অন্ধকার ধারাবাহিকভাবে চলতে রইল এবং সেটা আদ গোত্রের নাম নিশানা পর্যন্ত মুছে দিল। আদ গোত্র শেষ হয়ে গেল, তারপর আরেকটি গোত্র ছিল, এটা হচ্ছে সামুদ গোত্র। সামুদ গোত্র তারা দালান নির্মাণে পারদর্শী ছিল, আল্লাহ পাক তাদেরকে অনেক নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তাদের ক্ষমতা দিয়েছেন, ধন সম্পদ দ্বারা ধন্য করেছেন, কিন্তু তারা নাফরমানি করলো, হযরত সালে আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো, কুফরের উপর অটল রইল, গুনাহের আসর গরম করলো, শেষ পর্যন্ত তাদের উপর আল্লাহ পাকের আজাব বর্ষণ হলো, তাদের উপর মারাত্মক ভূমিকম্পের আজাব প্রেরণ করা হলো, যার দ্বারা তারা সর্বদার জন্য ধ্বংস হয়ে যাওয়ার ধাপ অতিক্রম করলো। নমরুদ কেমন শক্তিশালী ও ভয়ঙ্কর বাদশাহ ছিল, আল্লাহ পাক তাকে মুকুট ও সাম্রাজ্য দান করেছেন, কিন্তু সে অকৃতজ্ঞতা জ্ঞাপন করল, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বেয়াদবি করল, শেষ পর্যন্ত তার উপর আজাব আসলো। আল্লাহ পাক মশার মাধ্যমে ওই হতবাগা ব্যক্তিকে এবং তার বাহিনীকে ধ্বংস করে দিল। ফিরাউন কীরকম শক্তি ছিল, হ্যাঁ হ্যাঁ, তার বাদশাহী তার কোনো কাজে আসলো না, ক্ষমতা, শক্তি, মুকুট, সিংহাসন, বাহিনী, সৈন্য সবাই থেকে গেল, আর ফিরাউন তার কাফির গোত্র নিয়ে সমুদ্রের মধ্যে ডুবে গেল। ইসলাম ভাইরা, এগুলোই হচ্ছে অবাধ্যতার পরিণাম। যতই আমরা শুনব তাহলে বুঝতে পারবো যে দুনিয়াতে অনেক বড় বড় ব্যক্তি ছিল, অনেক ছিল, লুত সম্প্রদায় ছিল, যাদের উপর পাথর নিক্ষেপ করা হলো, এরা ধ্বংস হয়ে গিয়েছে, জমিনের মধ্যে দোষিয়ে দেওয়া হয়েছে। তো আমাদেরকে এগুলো থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, বর্তমানে হয়তো আমাদের যেগুলো প্রকাশ্যে বা আমরা গুনাহ করলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকায় প্রকাশ্যভাবে আজাব হচ্ছে না, আসমান থেকে আগুন বর্ষণ হচ্ছে না, সমুদ্র থেকে পানি আসতেছে না, জমিন ফেটে আমাদেরকে দোষিয়ে দিচ্ছেন, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকা। মনে রাখতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমরা বেঁচে গিয়েছি, হয়তো আসমান থেকে আগুন বর্ষণ হচ্ছে না, কিন্তু এটাও মনে রাখতে হবে যে দুনিয়াতে অবাধ্যতা করছি সেটার পরিণাম দুনিয়াতেও কিছু প্রকাশ পাবে, আর দুনিয়াতে প্রকাশ না পেলে কবর হাসর তো রয়েছে, কবর জিন্দগি তো রয়েছে, হ্যাঁ জাহান্নামের কঠিন আজাব তো রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে কে বাঁচাবে? আমাদের সমাজে এখন অবাধ্যতা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, চিন্তাই করে না। মনে রাখবেন, দুর্বল হোক বা সবল, ধনী হোক বা কিংবা গরিব, ছেলে হোক কিংবা মেয়ে, পুরুষ বা নারী, যেটা ছোটো বা বড়, ক্ষমতাবান বা ক্ষমতাহীন মানুষ, দুনিয়ার যে ব্যক্তি হোক না কেন, অবাধ্যতার পরিণামের কারণে, অবাধ্যতা করার কারণে যখন আল্লাহ পাকের আজাব বর্ষণ হবে, আল্লাহ পাকের আজাবে গ্রেফতার হবে, তখন কেউ বাঁচবে না, কেউ নিজের ক্ষমতা দিয়ে বাঁচতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, ক্ষমতার মাধ্যমে যদি কেউ এটা চিন্তা করে আল্লাহ পাকের আজাব থেকে বাঁচবে, তাহলে এটা ভুল। ফেরাউনের কাছে ক্ষমতা ছিল, নমরুদের কাছে ছিল, সামুদ গোত্র, লুত সম্প্রদায় যারা যারাই ছিল, সবার কাছে ক্ষমতা ছিল, ক্ষমতা তো ছিল, তাদের বাসায় তো কোনো কাজেই আসে নাই। সামান্য মশার মাধ্যমে পুরো জাতি ধ্বংস হয়ে গেছে, পানির নিচে ডুবে ফেরাউনও শেষ হয়ে গেছে। তো মনে রাখতে হবে, ক্ষমতা দিয়ে কিছুই হবে না। আল্লাহ পাকের আজাব খুবই ভয়ানক, আল্লাহ পাকের আজাব খুবই কষ্টের, তাই আমাদেরকে ফিরে আসতে হবে অবাধ্যতা থেকে। কবর আখিরাতের কথা চিন্তা করতে হবে, মনে রাখতে হবে আজকে দুনিয়াতে অবাধ্য হলাম, কবরের জিন্দেগি, কবরের জীবন খুবই কঠিন। হ্যাঁ, প্রতি মুহূর্তে আজকে যেমন বর্তমানে আমাদের দেশের মধ্যে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরমের মধ্যে এসি চালিয়েও শান্তি পাওয়া যাচ্ছে না, এতটা গরম পড়ছে। ছাদের গরমের কারণে এসিও রুমকে মানে ঠান্ডা করতে পারতেছে না, ক্যাপচার হচ্ছে না, এত গরম পড়তেছে। তো সামান্য দুনিয়ার গরম সহ্য হয় না, কবরের গরম কীভাবে সহ্য হবে? আল্লাহ পাকের নাফরমানি করার কারণে যদি কবরে আজাব হয়, কবর যদি জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন অবস্থা কেমন হবে? এই জন্য প্রিস্তানি বেড়া সদা সর্বদা অবাধ্যতা থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, মনে রাখবেন আল্লাহ পাকু তার রসুল সাল্লাহ আলি সাল্লামের অবাধ্যতা অপমানু অপদস্থতার কারণ। যে বান্দা আল্লাহ পাকের অবাধ্যতা করতে থাকে, তাওবা করে না, আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তন করে না, সে আল্লাহ পাকের দরবারে অপমানু অপদস্থ হয়ে থাকে এবং আল্লাহ পাকের দরবারে তার কোনো মর্যাদা অবশিষ্ট থাকে না। আর যেই মানুষ আল্লাহ পাকের দরবারে অপমানু লাঞ্ছিত হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে যার কোনো মর্যাদা থাকে না, তার কোথাও সম্মান থাকে না। ১৭তম পারা সূরা হজের ১৮ নং আয়াতে আল্লাহ করিম ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর আল্লাহ পাক যাকে অপদস্থ করেন তাকে কেউ সম্মানদাতা নেই। অর্থাৎ আল্লাহ পাক যাকে দুনিয়াতে অপদস্থ করে দিবেন, দুনিয়ার কেউ তাকে সম্মানিত বানাতেই পারবে না, সে মৃত্যুর আগ পর্যন্ত অপদস্থই থাকবে, লাঞ্ছনার শিকারই থাকবে। তাফসিরে সিরাতুল জিনানে এই আয়াতে কারিমের ব্যাখ্যায় বলা হয়েছে, বোঝা গেল ইজ্জত ও সম্মান কোনো গোত্র বা ব্যক্তির পরিত্যক্ত সম্পদ নয়। কেউ যতই কালো কাজ করবে, নিজের আমলনামা গুণা দিয়ে পরিপূর্ণ করবে, তার জীবন নাফরমানি দ্বারা দাগযুক্ত করবে, তারপর সে ইজ্জতের সাথে জীবন অতিবাহিত করবে, কখনো নয়, কখনো নয়। বরং সে মানুষ নিজের চরিত্র ও আদর্শ ন্যাক আমল দ্বারা সজ্জিত করলো, পরোপকার ও সহনশীলতা দ্বারা নিজের সম্মানের হকদার সাব্যস্ত করে, আল্লাহ পাক তাকে সম্মান দান করেন। আর যে লাগাতার নাফরমানির মধ্যে নিমজ্জিত থাকে, তাকে অপদস্থ তার গহ্বরে নিক্ষেপ করে দেয়। আজকে আমাদের সমাজে দেখবেন, আজকে যারা দুনিয়াতে খারাপ কাজও অভ্যস্ত, এরা দুনিয়াতে কোনো না কোনোভাবে টাকা রয়েছে, সম্পদ রয়েছে, মানে সব কিছু রয়েছে, কিন্তু দুনিয়াতে সম্মান তাদের নেই। আর দুনিয়াতে যারা নেককার রয়েছে, আল্লাহ ওয়ালা রয়েছে, যদিও তারা ভাঙা ঘরের মধ্যে থাকে, ভাঙা কুটিরের মধ্যে থাকে, রাস্তার আশেপাশে থাকে, তাদেরও সম্মান রয়েছে, দুনিয়ার মানুষ তাদেরকেও সম্মান করে। কারণ আল্লাহ পাক নেক আমলের কারণে, তার সন্তুষ্টিমূলক কাজের কারণে, মানুষের উপকারের করার কারণে, ভালো কাজ করার কারণে দুনিয়ার বান্দার সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। আর যার টাকা পয়সা, ধন সম্পদ, ধনদৌলত, নেয়ামত থাকার পরও, সুখ বিলাসিতা থাকার পরও অবাধ্যতার মধ্যে আছে, গুনাহের কাজের মধ্যে আছে, খারাপ কাজের মধ্যে আছে, বেপদা ব্যয়াপনার মধ্যে আছে, তার দুনিয়ার সম্মানটাই চলে যায়, দুনিয়ার মধ্যে সে লাঞ্ছনার শিকার হয়। অনেক মানুষ তো প্রথম প্রথম কিছুদিন ধরে অনেক সম্মানিত হয়ে যায়, কিন্তু যখন সম্মান পেয়ে যায় তখন তার মধ্যে অহংকার চলে আসে, তখন আল্লাহর দিন থেকে সে দূরে চলে যায়, আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার সেই সম্মানটা চলে যায়, আবার সে লাঞ্ছনার শিকার হয়ে যায়। মনে রাখতে হবে, সম্মান পাওয়ার জন্য না, আল্লাহ পাকে ইবাদত করব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, দেখবেন অটোমেটিক দুনিয়ার সম্মান বৃদ্ধি হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, সেই ব্যক্তির ভালোবাসা আল্লাহ পাক দুনিয়ার মানুষের অন্তরে দিয়ে দেন। আল্লাহ পাক যার উপর সন্তুষ্ট, অটোমেটিক দুনিয়ার অন্যান্য মানুষ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। দুনিয়ার অটোমেটিক দেখবেন আমাদের কিছু সমাজে, যেমন আমির আলী সুন্নত দামাত বারাকাতুম লালিয়া সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কেমন দয়া, আমির আলী সুন্নতের কিছুক্ষণ সহবত পাওয়ার জন্য, কিছুক্ষণ সহচর্য পাওয়ার জন্য, আমির আলী সুন্নতকে এক নজর দেখার জন্য আমাদের বাংলাদেশ থেকেও ইসলামী ভাইরা মনে মনে তামান্না নিয়ে বসে আছে, কখন আমির আলী সুন্নত বাংলাদেশে তশরিফ আনবে, ওনার কদম মুবারক বাংলাদেশে পড়বে। বিভিন্ন দেশ থেকে আসতেছে ইসলামী ভাইরা, বিভিন্ন দেশ থেকে মুসলমানরা একটি নজর আমির আলী সুন্নত দামাত বারাকাতুল্লাহ আলিয়াকে দেখার জন্য। এটার মূল কারণ হচ্ছে তিনি এমন নেকির কাজ করেছেন, এমন আল্লাহওয়ালায় হায় ওনার ওনার যে ভালোবাসা মানুষের অন্তর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, মানুষ এখন ওনার দিকে ধাপিত হয়ে গিয়েছে। আমরা যদি নেকির কাজ করি, আল্লাহ পাক আমাদের সম্মানকে বুলন্দ করে দিবেন, আর যদি গুনাহের কাজ করি তাহলে আমাদের সম্মানও, আমাদের সম্মানও অটোমেটিক মানুষের মধ্য থেকে কমে যাবে। আমাদের যে ভালোবাসা, মানুষ আমাদেরকে যতটুকু ভালোবাসে, সেই ভালোবাসাটা আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম অবাধ্যতার পরিণতি সম্পর্কে। আসলে অবাধ্য ব্যক্তি কেমন লাঞ্ছনার শিকার, যেমনটি বর্ণিত রয়েছে হযরত মুজাহিদ রহমাতুল্লাহ বলেন, যখন দুর্ভিক্ষ বড় আকার ধারণ করে নেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন পশুরা নাফরমানদের উপর অভিশাপ দেয় আর বলে, এই বছরের দুর্ভিক্ষ মানুষের গুনাহের কারণে এসেছে। কেমন হতবাগা সেই সমস্ত ব্যক্তিরা যাদেরকে পশুরা পর্যন্ত অভিশাপ দেয়, তাদেরকে উদ্দেশ্য করে বলে যে এদের কারণে আজকে দুনিয়ার মধ্যে আজাব এসেছে, দুর্ভিক্ষ এসেছে। জি হ্যাঁ, আর গুনাহের তো অসংখ্য দুনিয়ার কুফর রয়েছে, দুনিয়ার গুনাহের কারণে, অবাধ্যতার কারণে চেহারার নূর চলে যায়, শরীরের শক্তি চলে যায়। যেমনটি বর্ণিত রয়েছে, হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন বান্দা নেকি করে তখন এই নেকি তার অন্তরে নূর ও শরীরের শক্তি পরিণত হয়, আর যখন বান্দা গুনাহ করে তখন এই গুনাহটি তার অন্তরে অন্ধকার টেনে আনে আর তার শরীরকে দুর্বল করে দেয়। শুধু শরীরকে দুর্বল করে না, তার অন্তরে কালো হয়ে যায়। বান্দা একটি নাফরমানিমূলক কাজ করলে, একটি গুনাহের কাজ করলে, একটি খারাপ কাজ করলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। 1000টা করলে 1000 পড়ে যায়, যদি লক্ষাধিক করে লক্ষাধিক পড়ে যায়, পুরো অন্তরে কালো হয়ে যায়, পুরো কলবে মানে একদম কালো হয়ে যায়, অন্তরের মধ্যে একদম মরিচিকা ধরে যায়, অন্তর একদম পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, তখন আর আল্লাহ পাকের ইবাদত মানে ভালো লাগে না, অন্তর মানে একদম শক্ত হয়ে যায়, তখন কান্না আসে না, কবরের কথা শুনলেও মানে ভালো লাগে না, কবরের কথা শুনলেও আজাব মানে কান্না আসে না, আজাবের কথা শুনলেও ভয় লাগে না, দোয়ার মধ্যে চোখের পানি আসে না, অনেক নামাজের মধ্যে চেষ্টা করে নামাজের মধ্যে মন বসে না। মূল কারণ হচ্ছে অন্তরে তো পাথর হয়ে গেছে, নাফরমানি করতে 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 অন্তর এতটাই কালো হয়ে গেছে আর কিছুই ভালো লাগে না। এখন চিন্তা করা প্রয়োজন, আমরা কতটুকু করছি নাফরমানি, আমরা কতটুকু করছি আর কতটুকু বাঁচার চেষ্টা করছি। আজকে সুদ বলেন, ঘুষ বলেন, গান বলেন, বেপদ্দা বেহায়পানা সিনেমা, নাটক, ফিল্ম, ড্রামা, বেপদ্দা মহিলা, বেগানা পুরুষ, যত কিছু রয়েছে আজকে আমাদের সমাজে এটা প্রচলন হয়ে গেছে। বিয়ের নামে, আপনার সুন্নতে খতনা অনুষ্ঠান নামে এখন গান বাজনার অনুষ্ঠান হয়, নর্তকী নাচ হয়, বিভিন্ন জায়গায় গানের আড্ডা হয়। এখন যদি গানের আড্ডা হয় মানুষ তো ভরপুর হয়ে যায়। খেলাধুলার নামে হাফ প্যান্ট পরা, ছিঁড়া প্যান্ট পরা, ফ্যাশনের নামে, মহিলারা বোরকার নামে, মানে প্রত্যেকটা বিষয়ের নামে এতটা মানে করে ফেলছে মানুষ যেটা বলার মতো না। তো ইসলাম ভাইরা, ফিরে আসতে হবে সেই দিক থেকে, ইসলামের দিকে। ইসলাম যেটা বলেছে, শরী আহকামকে নিয়ে অনেকে মানে এখন মানে মশকারা শুরু করে দিছে, পদ্মার নামে অনেকে বেপদ্মা করে, পদ্মার নিয়তে মানে পদ্মা করে বোরকা পরে, এখন এই বোরকার মধ্যে বিভিন্ন ডিজাইন দিয়ে একদম মানে ছিঁড়া ফাটা এখান দিয়ে মানে ইয়ে হয়, অনেকে শরীরের পোশাক নিয়ে, অনেকে পাঞ্জাবি পায়জামা পরে, এত টাইট পরে শরীরের অংশ বোঝা যায়, প্যান্ট পরে, অনেক সময় প্যান্টের হাঁটুর কাছে দিয়ে ছিঁড়ে থাকে, উরুর কাছে দিয়ে ছিঁড়ে থাকে, প্যান্টের নিচে দিয়ে ফাটা থাকে, এমন অবস্থা। আরে ভাই, আমি মুসলমান, এই যে অবাধ্যতা করছি, ভয় কি হয় না আল্লাহ পাকের, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। গান বাজনার মধ্যে অভ্যস্ত, অনেকে তো গাড়ি চালায় কানে লাগাই দিছে গান, চলতেছে। প্লিজ টাইম ভাইরা, কখন আমরা বাঁচবো এগুলো থেকে, কখন আমাদের মন এগুলো থেকে ফিরে আসবে? শরীরের শক্তি দিন দিন কমে যাচ্ছে, তারপরে কি আমরা বুঝতেছি না এটা গুনাহের কুফল? চেহারা সৌন্দর্য চলে যাচ্ছে, তারপরে কি আমরা বুঝতেছি না এটা গুনাহের কারণে হচ্ছে? কোনো কাজ ভালো লাগতেছে না, এই যে দুনিয়ার পেরেশানিও কিন্তু গুনাহের কারণে আসে, অনেক সময় বিপদ আপদও গুনাহের কারণে আসে। দুনিয়ার জমিনে অভিশাপ দেয় বান্দাকে, পশু পাখিরও অভিশাপ দেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায় অনেক সময় গুনাহের কারণে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। ফিরে আসি আমরা আল্লাহ পাকের দিকে, নাহলে হয়তোবা দুনিয়ার মধ্যে আমরা আজাব পাবো, আর যদি দুনিয়াতে না পাই আখেরাত তো রয়েছে, অর্জন করতে পারবো। যখন আমরা এগুলো শিখে নিব তখন এগুলো থেকে বাঁচারও মন মানসিকতা তৈরি হবে। দাওয়াত ইসলামী প্রতিনিয়ত আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, আর মাদানী চ্যানেলের যদি আমরা সঙ্গে থাকি, প্রতিনিয়ত যখন আমরা মাদানী চ্যানেল দেখি, তাহলে ইনশাল্লাহ আমাদের মধ্য থেকে এই সকল বিষয় চলে যাবে। আজকে টিভির নামে আমাদের ঘরের মধ্যে নাফরমানিমূলক কাজ হয়, বিধর্মীদের ছবি, বিধর্মীদের নাটক, নাটকের নামে বিধর্মীদের পূজা চলতেছে, মুসলমানের ঘরের মধ্যে সেটাকে চালিয়ে দিছে, বিধর্মীদের অনুষ্ঠান চলতেছে, মানে ইসলাম বিরোধী কাজ চলতেছে, গান বাজনা চলতেছে, বেপদ্দা বেহারা পেরা চলতেছে, এখন টিভির নামে সেটাকে ঘরের মধ্যে চালিয়ে দিছে। আমরা এগুলো থেকে আমাদের ঘরকে বাঁচাতে হবে, এগুলোকে আমাদের ঘর থেকে দূরে সরিয়ে দিতে হবে, আর এটার মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে গুনাহের কাছ থেকে, অবাধ্যতা থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে হেফাজত দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সদা সর্বদা নেকির মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুক। নেকির মধ্যে অতিবাহিত করার অনন্য মাধ্যম দাওয়াত ইসলামী দিনী পরিবেশ। আমরা মাদানী চ্যানেল দেখি আমাদের শহরের, যেখানে সাপ্তাহিক ইজতেমা হয়ে থাকে দাওয়াত ইসলামের প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পর, সে সকল সাপ্তাহিক ইজতেমা আমরা অংশগ্রহণ করি, সংগ্রহ করে আমরা সেটাকে আমল করি, পড়ি, দেখবো ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে পরিবর্তন আসবে, জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ চাহে তো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।